Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতি, আর সঞ্চালন করছেন তাহিরা কেবরিয়া।
ধন্যবাদ শতরূপা। যেমনটি শুনলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং অগ্রগতি। অনুষ্ঠান চলাকালে 2026193062 এই নম্বরে সরাসরি স্টুডিওতে ফোন করে প্রশ্ন পাঠাতে পারেন। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ থেকে তিনজন বিশিষ্ট অতিথি, আইন ও সালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং মানবাধিকার কর্মী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, মহিলা পরিষদের প্রেসিডেন্ট এবং বিশিষ্ট সমাজকর্মী আয়েশা খানম, এবং আরও রয়েছেন প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং ন্যাশনাল ইলেকশন অবজারভেশন কাউন্সিলের প্রেসিডেন্ট। আপনাদের তিনজনকেই আসরে স্বাগত।
ধন্যবাদ।
সুলতানা কামাল, আপনি নিশ্চয় লাইনে আছেন?
জি আছি।
আপনাকে স্বাগত। আয়েশা খানম,
ধন্যবাদ।
আয়েশা খানম, শ্রোতা বন্ধুরা, আমরা মনে হয় আয়েশা খানমের লাইনটা পাচ্ছি না, তবে খুব শীঘ্রই ওনাকে পেয়ে যাব। তবে সেই সঙ্গে শ্রোতা, যারা আপনারা এই অনুষ্ঠান শুনছেন, আপনাদের সবাইকে আসরে স্বাগত জানাচ্ছি। মার্চ মাস হচ্ছে নারী ইতিহাসের মাস, আর 8ই মার্চ বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তো নারী দিবসের প্রাক্কালে বিশ্বের সকল নারীর প্রতি সম্মান জানাচ্ছি। বাংলাদেশে গত প্রায় 4 দশকে সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এবং রাজনৈতিক পরিমণ্ডলে নারীর ক্ষমতায়ন ঘটেছে, তবে এই চলমান প্রক্রিয়া নানা কারণে প্রতিবন্ধকতারও সম্মুখীন হয়েছে। নারীর ক্ষমতায়নের প্রক্রিয়ায় সার্বিক অর্জন এবং যে সমস্যাগুলো রয়েছে তা নিয়েই আজকের আলোচনা। ইতিমধ্যেই শ্রোতারা ফোন করতে শুরু করেছেন। ফোন এসেছে ভার্জিনিয়া থেকে।
হ্যালো।
জি বলুন।
AKM আসাদুজ্জামান ভার্জিনিয়ার উডব্রিজ থেকে বলছি। লেখাপড়া, শিল্প সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, আমরা যাই বলি না কেন, জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের নারীরা আজ সমান যোগ্যতায় এগিয়ে চলেছে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো শহরাঞ্চলের ক্ষেত্রে অনেকটাই মেনে নিলেও আসলে দেশের যে উপজেলা রয়েছে এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলের নারীদের অধিকার রক্ষায়, ক্ষমতায়নে, তাদের জীবনের অগ্রগতির লক্ষ্যে আমাদের সরকার আসলে কতটুকু আন্তরিক, নাকি অসাধু, অসৎ আর ধর্মান্ধদের অপকর্মের শিকার হয়ে তাদের জীবনপাত করতে হবে?
প্রশ্নটি নিয়ে যাচ্ছি প্রথমেই অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে।
সুলতানা কামাল, ধন্যবাদ। সবাইকে আগে প্রথমেই 8ই মার্চের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শ্রোতা বন্ধু যে প্রশ্নটা রেখেছেন সেটার কিন্তু সাদায় কালো খুব সহজে উত্তর দেওয়া এখন আর সম্ভব না বাংলাদেশের প্রেক্ষিতে। এই কারণে যে তিনি প্রথমে যে কথাগুলি বললেন, যে শিক্ষায়, সংস্কৃতিতে, রাজনীতিতে, আমি বলবো অর্থনীতিতেও এবং আমাদের সামাজিক যে কর্মকাণ্ড রয়েছে সর্বত্রই নারীর কিন্তু খুব উজ্জ্বল উপস্থিতি। এতটাই উজ্জ্বল যে অনেক সময় বলা হয় বিশ্বকে প্রায় চমকেই দেয় যে বাংলাদেশে নানা বাধা বন্ধকের মধ্যে দিয়েও কি করে নারীরা এতটা এগিয়ে গেছেন। এখন এখানে তার প্রশ্নটার যে মূল নির্দেশটা আমি পেলাম সেটা হলো যে শহর এবং আমাদের যে প্রত্যন্ত অঞ্চল আছে, তৃণমূল আমরা বলতে পারি, গ্রামাঞ্চল বলতে পারি, তিনি উপজেলা বলেছেন, সেই সমস্ত জায়গায় নারীদের উন্নতি, শহরের যে উন্নতির সূচকগুলি আমরা পাচ্ছি সেটার সঙ্গে একই রকম কিনা এখানে, এবং সরকার সেই ব্যাপারে আন্তরিক কিনা, কি অথবা মৌলবাদী কিংবা ধর্মান্ধ যে উগ্রগোষ্ঠী আছে তাদের সঙ্গে আপোষ করে সেখানে কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টির যে বিষয়টা রয়েছে সেই ব্যাপারে উদাসীন কিনা সরকার, এটাই বোধহয় তার প্রশ্ন। তো এটার উত্তর দিতে গেলে এই কথা বলতে হয় যে সরকার যথেষ্ট আন্তরিকভাবে কিন্তু কিছু কিছু কর্ম পরিকল্পনা গ্রামাঞ্চলে নিয়েছেন এবং সেটাকে উদ্বুদ্ধ করার জন্য, নারীদেরকে শিক্ষাক্ষেত্রে আরো বেশি করে এগিয়ে আসার জন্য নানা ধরনের আমরা দেখেছি যে পরিকল্পনা সেখানে নেওয়া হয়েছে, কর্মসূচি নেওয়া হয়েছে। যেখানটা আমরা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে গেছি সেটা হলো যে সেগুলির যে বাস্তবায়ন কিংবা প্রয়োগ সেই ক্ষেত্রে কিছুটা দুর্বলতা অযোগ্যতা, অজ্ঞতা, এবং আরো বেশি করে যদি স্পষ্ট করে বলি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নিয়ে যেহেতু আমি কাজ করি বাংলাদেশে, সেজন্য সেখানে দুর্নীতির যে বিষয়গুলি রয়ে গেছে আমাদের দেশে এখনো, দলীয়করণ, পক্ষপাতিত্ব, তারপর সামাজিক যে বিভাজনগুলি রয়েছে সেই অনুযায়ী সুযোগ সুবিধাগুলি প্রদান ইত্যাদি কারণে যে কর্মসূচিগুলি নেওয়া হয়েছে সেগুলির আকাঙ্ক্ষিত ফলাফলটা আমরা দেখি না। কিন্তু আমরা যখন গ্রামেগঞ্জে কাজ করি, কিংবা আমার আইন সালিশ কেন্দ্রের যে অভিজ্ঞতা সেখান থেকে কিন্তু বলতে পারি যে তৃণমূল পর্যায়ের নারীরা এখন অনেক বেশি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছেন।
অ্যাডভোকেট সুলতানা কামাল, আমি আবারও ফিরছি প্রফেসর কলিমুল্লা, আপনি কি গ্রামাঞ্চলের নারীদের অগ্রগতির ক্ষেত্রে সরকার কতটুকু আন্তরিক এই বিষয়টার উপরে যদি আলোকপাত করেন?
ধন্যবাদ। আমি সুলতানা কামাল আপার বক্তব্য গভীর মনোযোগের সঙ্গে অনুধাবনের চেষ্টা করছিলাম, তার সঙ্গে আমি সহমত পোষণ করি অনেকাংশেই। কারণ আগের তুলনায় বর্তমানে এমন একটা জায়গায় আমরা এসে উপনীত হয়েছি যখন নারীর ভিজিবিলিটি বেড়েছে অনেক অংশেই, শহরে যেমন গ্রামেও সেক্ষেত্রে সেটা অনেকাংশে সত্যি। আর সরকারের যে পদক্ষেপগুলো আছে সেগুলো বাস্তবায়নের দায়িত্বে যারা নিয়োজিত আছেন, বিশেষ করে মাঠ প্রশাসনের জনকৃতজ্ঞগণ, তারা তাদের মতো করে রুটিন রিচুয়াল ভেবে কাজগুলো হয়তো করছেন, সেখানে যে পার্সোনাল টাচ থাকবার কথা সেই জায়গাটায় একটু এখন পর্যন্ত কিছুটা পরিমাণে সংকোচ রয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। এবং অনেক বেশি আপ এন্ড ড্রিং হতে হবে, অনেক বেশি সংবেদনশীল হতে হবে এর বাস্তবায়নে।
ধন্যবাদ প্রফেসর কলিমুল্লা। আরেকটি কল এসেছে ঢাকা থেকে, নিয়ে নিচ্ছি।
ঢাকা থেকে আমি জাহিদ মোস্তফা বলছি। আমার প্রশ্ন আজকের প্যানেলের কাছে, বাংলাদেশের সরকার প্রধান, স্পিকার এবং বিরোধী দলীয় নেতা নারী, কিন্তু এখনো সংসদে নারী প্রতিনিধি নির্বাচন হয় পরোক্ষ পদ্ধতিতে, অর্থাৎ সংসদ সদস্যদের ভোটে। এটা কি প্রকৃত অর্থে নারী ক্ষমতায়নের পরিপন্থী নয়? আর কিভাবে এই নারীর যথাযথ উন্নয়ন সম্ভব বলে আজকের প্যানেল মনে করেন?
আমরা প্রথমে এই প্রশ্নটি নিয়ে যাচ্ছি আয়শা খানুমের কাছে, ওনার লাইনটা আমরা পেয়ে গেছি। আয়শা খানুম।
হ্যাঁ, ধন্যবাদ। নারী দিবসের শুভেচ্ছা আপনাদের এই উদ্যোগ গ্রহণের জন্য। আমি সুলতানা কামালের কথা শেষের দিকে এসে কিছুটা শুনেছি এবং ডক্টর কলিমুল্লার, আমার মনে হয় যে আমি যে কথাটা বলতে চাই যে যে প্রশ্নটা জাহিদ মুস্তফা করলেন যে সংসদে বিরোধী দলের নেত্রী এবং রাষ্ট্র পরিচালনা তিন দশক ধরে দুজন নারী করছেন, কিন্তু আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই এই প্রশ্নটা করার মানে ক্ষেত্রে আমি একটু অন্যরকমভাবে বলতে চাই যে দুজন নারী রাষ্ট্র পরিচালনা করছেন অবশ্যই তারা দুজন নারী, কিন্তু যে রাজনীতি তারা নেতৃত্ব দিচ্ছেন এবং রাজনীতি তারা অগ্রসর করছেন সেই রাজনীতিটা কেবলমাত্র নারীর জন্য নয়, সেটা হচ্ছে যে প্রচলিত যে ধারায় রাজনীতি চলে আসছে সেই ধারায়। সুতরাং আমি মনে করি যে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যদি আমরা এখানে একটা গুণগত সম্পূর্ণ ভিন্ন মাত্রা আনতে চাই, তাহলে আমাদের প্রচলিত রাজনীতির সংস্কৃতি, রাজনীতির ধারা, এইগুলো আমাদেরকে এখানে অন্যরকম ভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। সুতরাং আমার মনে হয় যে এইখানে একটা পরিবর্তন দরকার, এক। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা এইখানে মানে প্রশ্নকর্তার সঙ্গে একমত যে আমরা এখানে কিন্তু দীর্ঘ তিন দশকের অধিক সময় ধরে নারী আন্দোলনের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট প্রস্তাব সরকারের কাছে দেয়া আছে যে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা, আর যাতে করে এই আমাদের যে ওয়ান থার্ড, আমরা বেইজিং এর যে সিদ্ধান্তটা হয়েছিল ঐক্যমতের ভিত্তিতে সমঝোতা ওয়ান থার্ড, এবং আমরা পার্লামেন্টে সেটা চাচ্ছি, এই বিষয়ে আমাদের সুনির্দিষ্ট বিশদ বিস্তারিত সুপারিশ আছে। যে বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের সকল দল, আলটিমেট মেকানিজম রাজনৈতিক দলগুলো, তারা যদি এখানে একটা উদ্যোগ গ্রহণ না করেন এই পদ্ধতিটা পরিবর্তন হচ্ছে না। না হওয়ার ফলে আমি প্রশ্নকর্তার সাথে একমত যে এই যে অগ্রসর মান যে কথাটা আসলো আলোচনায় যে বাংলাদেশ নামক রাষ্ট্রটির যদি আজকে অগ্রসরতার যদি একটি সূচকও ধরতে হয় তাহলে ধরতে হবে বাংলাদেশের ব্যাপক গণনারী মূল ধারায় চলে আসছে। এখানে নারী আন্দোলন সরকার সমূহের ধারাবাহিক ভূমিকা যেমন আছে, নারী নিজে তার খোদ জীবনের প্রয়োজনে রাজনীতি, সমাজ, রাষ্ট্র পরিচালনা, সাংস্কৃতিক আন্দোলন, মানবাধিকার আন্দোলন সর্বত্র কিন্তু মূল ধারায় চলে আসছে। এটা একটা সমাজের জন্য একটা প্রচন্ড মাত্রায় ইতিবাচক, কিন্তু এটাকে ধারাবাহিক করতে হলে এই রাজনৈতিক সংস্কারগুলা প্রয়োজন এবং এক্ষেত্রে দুর্বলতা এখনো আছে, আমি স্বীকার করি।
ধন্যবাদ। অধ্যাপক কলিমুল্লাহ, সংসদে নারীরা নির্বাচিত হচ্ছেন পুরুষ সংসদ সদস্যদের নিয়ে, এই ব্যাপারটি আপনি আলোকপাত করুন।
সত্যি কথা বলতে কি, নারী সমাজের দীর্ঘদিনের যে দাবি সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা, সেটি এখন পর্যন্ত হয়ে ওঠেনি। বা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অলক্ষ্যে কিন্তু আমরা একটা সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা, অন্তত নারীরা যেভাবে নির্বাচিত হচ্ছেন তার মধ্যে ঢুকে পড়েছি এবং এটি কতটা সচেতন ভাবে প্রবেশ করেছে সে ব্যাপারে আমার যথেষ্ট সংশয় আছে। কারণ যে পদ্ধতিতে আমরা নির্বাচনের আয়োজন করে থাকি এখন পর্যন্ত বাংলাদেশে মেইনস্ট্রিমে, সেটি হচ্ছে ফার্স্ট পাস্ট দি পোস্ট ব্যবস্থা, অর্থাৎ একজন প্রার্থী অন্য সকল প্রার্থীর তুলনায় এক ভোটও যদি বেশি পান তাকে জয়যুক্ত ঘোষণা করা হয়ে থাকে। এখানে যেই প্রপোর্শনে যেই দল ভোট পাচ্ছে সেটি আমলে নেওয়া হয় না এবং সে কারণে আমাদের যে রাজনৈতিক সংকট সেটি আরো গভীরতর রূপ নিয়েছে। এই বিষয়গুলো আসলে অ্যাড্রেসড হওয়ার সময় এসছে এবং নারীর যে ইস্যুটি তা সেই বৃহত্তর ইস্যুর সঙ্গে সম্পৃক্ত।
সুলতানা কামাল, আপনি আর একটু কিছু বলবেন? নারীর যথাযথ উন্নয়ন এই এই পার্টিও ছিল।
হ্যাঁ, আগের প্রশ্নের একটু উত্তর দেওয়া বোধ হয় বাকি থেকে গেছিল, সেটা হলো যে উগ্র ধর্মান্ধদের সঙ্গে আপোষ করার কারণে নারীর যে উন্নয়ন কিংবা অগ্রসর মানতা সেটা বাধাগ্রস্ত হচ্ছে কিনা, সেটা আমরা যে মেইন স্ট্রিম রাজনীতি যেটাকে বলে মূলধারার রাজনীতির মধ্যে অবশ্যই সেটার একটা বিরাট বড় ভূমিকা রয়েছে এবং যে কোনো কারণেই হোক আমাদের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে এই উগ্র মৌলবাদী কিংবা ধর্মান্ধ গোষ্ঠীর কথাই যদি বলি, তাদের প্রভাব, তাদের উপস্থিতি, তাদের ভূমিকা যথেষ্ট আমি বলবো যে ছড়িয়ে যাওয়ার একটা সুযোগ করা হয়েছে, করে দেয়া হয়েছে বিগত সরকার গুলির সময়ে। এবং আমি একদম স্পষ্ট করেই বলতে চাই যে 75 থেকে 90 পর্যন্ত একেবারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, এখানে আমরা যদি বলি ইসলামীকরণ করি কিংবা ধর্মীয়করণ করা হোক রাজনীতি, সেটাকে করা হয়েছে অত্যন্ত সচেতন ভাবে। আন্তর্জাতিক রাজনীতি সেখানে কাজ করেছে, আমাদেরকে বারবার মডারেট মুসলিম কান্ট্রি হিসাবে পরিচিত করানোর একটা চেষ্টা করা হয়েছে ইত্যাদি নানা কারণে এদের প্রভাব কিন্তু বেশ বড় একটা আমি মনে করি যে ভূমিকা রাখে এখানে। এবং সরকার যারা গঠন করে কিংবা যারা রাজনীতি করে ক্ষমতার রাজনীতির মধ্যে থাকেন তারা কিন্তু এটা নিয়ে বেশ চিন্তিত থাকেন এবং সেটা তাদের রাজনীতিকে অবশ্যই নানাভাবে প্রভাবান্বিত করে। আর আরেকটা কথা একটু বলতে হয় যে এরা যদি পুরুষদের দ্বারা নির্বাচিত হন কিংবা মনোনীত হন তা তো না, নারীদের দ্বারাও মনোনীত হতে পারেন। আমাদের মূল কথাটা হচ্ছে যে পুরুষ কিংবা নারী যেই তাদেরকে সেই জায়গায় পাঠাক না কেন প্রতিনিধিত্ব করতে, তাদেরকে নির্বাচনের মাধ্যমে, সরাসরি নির্বাচনের মাধ্যমে যেতে হবে। সেটা যতদিন না হবে আমরা অবশ্যই একমত পোষণ করি যে নারীরা যথেষ্ট জবাবদিহিতার মধ্যে পড়বেন না নারী সাংসদরা, এবং তারা তাদের কাজটা ঠিক মতো করছেন কি করছেন না সেটার উপরে একটা পরিবীক্ষণ কিংবা কারোর কাছে যে আমাদের ফিরে দিয়ে বলতে হবে যে এই কাজটা ঠিক মতন করেছি সেরকম একটা পরিস্থিতি হচ্ছে না বলেই আমরা তাদের কাছ থেকে যথাযথ ভূমিকাটা পাচ্ছি না সাংসদ হিসাবে।
ধন্যবাদ সুলতানা কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার ফিরে আসছি অনুষ্ঠানে।
Voice of America, Washington.
আপনারা এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং অগ্রগতি। আজকের বিশিষ্ট অতিথিরা হচ্ছেন বিশিষ্ট সমাজকর্মী আয়েশা খানম, অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ এবং অ্যাডভোকেট সুলতানা কামাল। আমাদের কলাররা ফোন করছেন, একটি কল নিয়ে নিচ্ছি আমরা এখন।
আমি ঢাকা থেকে বলছি, শাহজাদী হোসনিয়ারা, সহযোগী অধ্যাপক, সরকারি সঙ্গীত কলেজে আছি, আমি কর্মরত আছি। হ্যালো ওয়াশিংটন প্যানেলের কাছে আমার একটি প্রশ্ন আছে। বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হচ্ছে, ক্ষমতায়ন একটি জটিল ও বহুমুখী প্রত্যয়, ক্ষমতায়নের সাথে ক্ষমতার ধারণা বিষয়টা কিন্তু জড়িত, এর সাথে অর্থনৈতিক আছে, রাজনৈতিক, সামাজিক ভাবে স্বাবলম্বী হচ্ছে মেয়েরা নানাভাবে। যেমন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে যদি বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নারী, টিকার নারী এবং আমাদের বর্তমান সরকার সংসদীয় কোটা যেতে করেছে নারীদের, 35 থেকে বাড়ি 50 করেছে, এবং প্রথম নারী উপাচার্য হয়েছেন, সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে নারীর জয় জয়কার, এমনকি তৃণমূল পর্যায় থেকেও নারীরা উঠে এসছে। কিন্তু এর পরেও প্রশ্ন আমার, নারীরা এক জায়গায় পিছিয়ে আছে, সেটা হলো সামাজিক ভাবে তারা এখনো নির্যাতিত হচ্ছে, উপরের লেভেলও হচ্ছে, নিচের লেভেলও হচ্ছে, যারা বলতে পারছে না মুখ ফুটে, এবং কি নারী অধিকার নিশ্চিত হচ্ছে না, কর্মস্থলে রাস্তা গৃহে নারী নির্যাতিত হচ্ছে, এর বিরুদ্ধে আইনও হচ্ছে, কিন্তু যখন নারী আদালতে যাচ্ছে সে কিন্তু অবমাননার শিকার হচ্ছে, কোনো আইন সালিশি পাচ্ছে না। এখন নারী ক্ষমতায়ন হচ্ছে কিন্তু নারীর মুক্তি ঘটছে না, মুক্তি কিভাবে ঘটবে এবং আমরা কি আর প্রত্যাশা করতে পারি যে নারীর মুক্তি ঘটবে?
এই মন্তব্যটি নিয়ে আমরা যাচ্ছি আয়শা খানমের কাছে। আয়শা খানম,
আমার মনে হয় যে অধ্যাপিকা যে কথাটা বললেন এটা সত্য, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মুক্তিটা কিন্তু আইন হওয়ার সঙ্গে সঙ্গে হবে না। আমি এখানে যে কথাটা বলতে চাই যে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে বাংলাদেশে, এটা এর মানে মাত্রা, এর সংখ্যা এবং এর রূপ ভয়াবহ হচ্ছে, এটা সত্য। যেমন আবার একই সঙ্গে কিন্তু যে এটা কিছু কিছু নারীর প্রতি যে সহিংস আচরণ হচ্ছে এটা কিন্তু বৈশ্বিক অভিজ্ঞতা, হয়তো মাত্রা হয়তো সংখ্যা সেখানে কম। এখানে বেশ কিছু আইন আছে, আমি মনে করি প্রশাসনের ক্ষেত্রে যে মানে সচেতনতা দরকার, আমি মনে করি যে বিচার বিভাগের ক্ষেত্রে যে আরো সংবেদনশীলতা এবং বিচার বিভাগের আরো স্বাধীনভাবে আরো দ্রুত করার, অর্থাৎ আমাদের বিচার বিভাগের আরো এই ক্ষেত্রে সংস্কার মানে প্রয়োজন আছে। এবং সবচাইতে বড় আমাদের স্বাধীনতা উত্তর বাংলাদেশে বেশ কিছু উল্লেখযোগ্য নারীর পক্ষের কিছু আইন হয়েছে, এই যে পারিবারিক সুরক্ষা আইনটা যেটা 2011 হলো, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, এর অ্যাসিড কন্ট্রোল, যে বিষয়টা হচ্ছে আমরা যে পেট্রিয়ার কি যে কথাটা বলি, পুরুষতান্ত্রিক মনোভাব, এই যে সংস্কৃতি সেটা কিন্তু নারীর মাঝেও আছে, গোটা সমাজের মাঝে। এইখানে আমাদের একটা বড় বাধা, আমাদের শিক্ষা, আমাদের পাঠ্যসূচি, সেইখানে কিন্তু আমরা পাঠ্যসূচিকে এই কারিকুলাগুলো ঢুকানো, বিভিন্ন নারী মানবাধিকার এবং উন্নয়ন সংগঠন তারাও কিন্তু এই বিষয়গুলো অ্যাড্রেস করছে। সুতরাং আমার মনে হয় যে তিনি যে প্রশ্নটা করেছেন কিভাবে মুক্তি আসবে, এখানে কিন্তু সম্মিলিত প্রয়াস দরকার এবং ব্যক্তি নারীকেও কিন্তু সেখানে এগিয়ে আসতে হবে। আমি মনে করি যে সরকারের যে আইনগুলা এটা বাস্তবায়নের দায়িত্ব ব্যাপক গণ মানুষের এবং সমাজের, সেখানে কিন্তু আমরা ইয়াং, তরুণ এবং পুরুষ সমাজকে আমরা বিশেষভাবে চাচ্ছি যে আমাদের নারী আন্দোলনে, নারীর মানবাধিকার আন্দোলনে আসার জন্য। এখানে আমাদের মানে শত বৎসর না হাজার বৎসরের একটা বাধা আছে যে নারীর যে নাগরিক অধিকার, নারীর যে মানবাধিকার, এখানে আমাদের দৃষ্টিভঙ্গিগত সমস্যা আছে। তবে আমি একটা বিষয় বলতে চাই যে আমাদের নারীদের নিরাপত্তার সমস্যা আছে, আমাদের নারীরা পরিবারে সহিংসতার বিভিন্নভাবে শিকার হচ্ছেন, ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপটা এখন কমেছে, গণধর্ষণ, এই বিষয়গুলো আছে। কিন্তু আমি যেটা পজিটিভ বলতে চাই ওইখানে আমি ক্ষমতায়ন এবং মুক্তির আলোটা দেখি যে শত সহস্র নারী এগুলা কিন্তু মোকাবেলা করে তারা কিন্তু এগুচ্ছে, এবং সেটা কিন্তু ব্যাপক গণ নারীর মাঝে। সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন যদি বলি, ক্ষমতায়নের ক্ষেত্রে একটা প্রচন্ড মাত্রায় ইতিবাচক বিষয়।
আয়শা খানম, আপনার কাছে আমার আবারও ফিরে আসব। আমরা যাচ্ছি এখন অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে।
আমি আয়শাপার কথা সূত্র ধরেই বলি, আয়শাপার শেষ কথা যেটা বলেছেন যে এটা একটা ব্যাপক ইতিবাচক বিষয় হিসাবে দেখা উচিত, আমাদের অভিজ্ঞতায়ও কিন্তু আমরা সেটারই প্রতিফলন দেখতে পাই। এইভাবে যে আমাদের যে প্রশ্নটা বারবার কিংবা আমাদেরকে যে প্রশ্নের সম্মুখীন হতে হয় সবসময়, যে নারীদের এত অগ্রগতি হচ্ছে বাংলাদেশে, নারীরা বিভিন্ন জায়গায় তাদের জায়গা করে নিচ্ছে, তাদের অবস্থান দৃঢ় করছে, তারপরেও কেন এত নারী নির্যাতনের প্রকোপ আমরা দেখতে পাই এই দেশে, এটার একটা বিশ্লেষণ হতে পারে কিংবা আমার মনে হয় যে আমরা করে থাকি, সেটা হলো যে নারীরা অনেক এগিয়ে গেছেন এবং তারা তাদের অধিকার সম্পর্কে অনেক সচেতন হয়েছেন। নারীকে প্রথাগতভাবে যে ভূমিকায় কিংবা যে চারিত্রিক বৈশিষ্ট্যে সমাজ পরিবার রাষ্ট্র দেখতে অভ্যস্ত ছিল কিংবা এখনো দেখতে চায় পিতৃতান্ত্রিক যে ধ্যান ধারণা আছে সেটার কারণে, সেটা থেকে কিন্তু নারী বদলে যাচ্ছে। আর নারীর এই বদলের সঙ্গে তাল রেখে পরিবার সমাজ রাষ্ট্র বদলাতে পারছে না। তো তার ফলে অনেক বড় একটা ফাঁক তৈরি হচ্ছে এখানে, যে নারীকে বুঝতে পারছে না এই পরিবার, নারীকে বুঝতে পারছে না এই সমাজ, যে যেই নারী আগে সাতচরের রা করেনি সেই নারী আজকে কেন প্রতিবাদ করে, সেই নারী কেন আজকে বলে আমাকে সমান অধিকার দিতে হবে, সেই নারী কেন বলে যে আমার অংশীদারিত্ব চাই সব কিছুতে। এটা চট করে গ্রহণ করা কিন্তু একটা রাত্রির ব্যাপার না কিংবা একটা আন্দোলনেরও ব্যাপার না, যার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে নারীর এই বদলে যাওয়াকে পিতৃতান্ত্রিক সমাজ এত বড় একটা চ্যালেঞ্জ হিসাবে পাচ্ছে সামনে কিংবা বাধ্য হচ্ছে মুখোমুখি হতে, যে তার ফলে তার প্রতি যে একটা প্রতিঘাত সেটাও কিন্তু অনেক বেশি প্রকট হয়ে উঠছে এদের মধ্যে। এটা যখন আস্তে আস্তে একটা বোঝাপড়ার মধ্যে চলে আসতে পারবে, আস্তে আস্তে যখন পরিবার সমাজ এই বিষয়গুলি আত্মস্থ করে নিতে পারবে, নারীর প্রতি সহিংসতার গ্রহণযোগ্যতা যখন এখান থেকে চলে যাবে, তখনই কিন্তু আবার আমরা দেখতে পাবো যে রাষ্ট্র সেখানটায় বাধ্য হচ্ছে নারীকে অনেক বেশি সংরক্ষণ দিতে। এখন রাষ্ট্র অনেকগুলি আইন করেছে, আশাপা যেটা বললেন অত্যন্ত স্পষ্টভাবে, সেই আইনগুলির প্রয়োগ আমরা দেখি না, কারণ যারা প্রয়োগ করবে তারা তো মানুষ, তারা তো ব্যক্তি, যে কোনো একটা ব্যবস্থা তো স্বয়ংক্রিয়ভাবে কাজ করে না, তার ভিতরে যে ব্যক্তিরা থাকেন, যে মন মানসিকতা থাকে, যে মনোভঙ্গি থাকে, সেগুলি বারবারই এসে এটাকে সুষ্ঠুভাবে প্রয়োগের ক্ষেত্রে যে ধারাবাহিকতা সেটাকে নষ্ট করার একটা
নারীর প্রতি যে বৈষম্যের ব্যাপারটি, এটি একটা ফসিলাইজড ব্যাপারে পরিণত হয়ে গেছিল এবং সেখান থেকে বেরিয়ে আসতে যে সংগ্রামটি করতে হচ্ছে নারীদের, সেটি অনেকটা লোনলি প্রসিডারের মতো। এবং এখানে প্রতিটি নারী এক একজন উজ্জ্বল মশাল বহনকারী মানুষের ভূমিকা পালন করছেন এবং তার মতো করে নিজের মতো করে বোঝাপড়ার চেষ্টা করছেন, সেই শৈশব থেকে শুরু করে পরিণত বয়স পর্যন্ত এই বৈরী সমাজের মধ্যে থেকে। এবং এই যে প্রক্রিয়াটি সেটি বহমান একটি প্রক্রিয়া এবং এই মশাল আমাদের প্রজ্বলিত রাখতে হবে এবং এক লহমায় এই সংগ্রাম কিন্তু শেষ হবে না।
আর তাছাড়া মাতৃতান্ত্রিক সমাজ থেকে বহু আগে যখন মাতৃতান্ত্রিক সমাজ ছিল, সেখান থেকে যখন পিতৃতান্ত্রিক সমাজে সমাজ প্রতিষ্ঠিত হয়েছে, তখন থেকেই মনে হয় নারীর অধিকার, নারী নিগৃহীত হবার বিভিন্ন দিকগুলি চলে এসেছে এবং হচ্ছে নারী। তো এই যে এর মধ্যে ফাঁকটা রয়েছে, আমার মনে হয় সমাজকে আরও বেশি সুশিক্ষিত মানুষের মানুষ যদি আরও এগিয়ে আসে তাহলেই এর একটা সুরাহা হবে। তো আমাদের আরেকটি ফোন এসেছে, আমরা কলটি নিয়ে নিচ্ছি, নিউ ইয়র্ক থেকে এসেছে। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি নাসরিন হুদা বিথি বলছিলাম। প্রথমেই ভয়েস অফ আমেরিকা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসছে 8ই মার্চ, তো হলো বিশ্ব নারী দিবস, কাজেই নারীদের জন্য আমাদের আমাদের যে একটা বিশেষ থাকে, যে ভূমিকা, যে সবাই নারী সমাজগুলো রাখে, বিজ্ঞ যারা আছেন আমাদের সাথে প্যানেলে আজকে, তাদের কাছে আমার প্রশ্ন যে এই যে আমরা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, তারপর বাংলাদেশের বড় বড় যে জজ বলি পুলিশ বিভিন্ন সেক্টরে এখন নারীরা যেভাবে এগিয়ে আছে, তাদেরকে আরো কিভাবে আপনারা মানে মানে আপনাদের সুন্দর কথার উপস্থাপনায় এবং আপনারা যারা আছেন যে নারীর অগ্রগতিতে কিভাবে তারা এগিয়ে আসবে এবং তারা কিভাবে নিজেদের অধিকারটা আদায় করতে পারবে, এবং সেই ব্যাপারগুলো আমি আসলে জানতে চাচ্ছি যে নারীরা আরো সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে এবং তাদের অধিকার যেন সুষ্ঠুভাবে আদায় করতে পারে, এই প্যানেলের কাছ থেকে জানতে চাচ্ছি, ওনারা যেন আমাদেরকে একটু শেয়ার করেন এই ব্যাপারে।
ধন্যবাদ বিথি। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনার কাছে যাচ্ছি আমি, নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে এবং আরো এগিয়ে যেতে পারে সেই বিষয়টি জানতে চাচ্ছেন।
আচ্ছা, এখানে কয়েকটি স্তরে আমাদের কাজ করতে হবে।
প্রথমত তো হলো যে একটা মন মানসিকতার পরিবর্তন, যেটা আগে বলা হয়েছে যে পরিবারের মধ্যে নারী যে তার সমান অধিকার সমান মর্যাদার যে সাংবিধানিক একেবারে আমাদের একটা অঙ্গীকার রয়েছে কিংবা নিশ্চয়তা রয়েছে সেটার আবহর মধ্যে দিয়ে যদি বড় হতে পারে, তার মধ্যে একটা আত্মবিশ্বাস যদি জন্ম উঠতে পারে। বেগম রোকেয়া যে কথাটা বলেছিলেন যে ভগিনীগণ বুক ঠুকিয়া বলো আমরাও মানুষ, যে আমরা যে মানুষ সেই বোধটা তো নারীর মধ্যে প্রথমে আসতে হবে, এবং সেই বোধটা শুধু নারীর মধ্যে হলে হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি সেটা পরিবারের সমস্ত সদস্যের মধ্যে হতে হবে, সেটা সমাজের মধ্যে প্রতিফলিত হতে হবে, এবং সেই অনুযায়ী রাষ্ট্রীয় কিছু সুরক্ষা তার জন্য তৈরি হতে হবে। অর্থাৎ মন মানসিকতা, সামাজিক কিছু সুযোগ সুবিধা, শিক্ষা, তথ্য, তার নিরাপত্তার ব্যবস্থা করা, এবং একই সঙ্গে যখন আমরা আইন কানুনগুলি পাবো এবং সেগুলি সুষ্ঠু প্রয়োগ পাবো, তখনই কিন্তু নারী যেইভাবে এগিয়ে যাচ্ছে সেই এগিয়ে যাওয়াটা তার নিষ্কণ্টক হবে, সে সামনে আরো পথটা খোলা দেখতে পাবে এবং তখন সে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি সাহসী হতে পারবে। সুফিয়া কামাল যে কথাটা বারবার বলে গেছেন যে পথ তৈরি করতে হবে, এবং সেই পথ দিয়ে যাতে সবাই আসতে পারে সেটা সুরক্ষার একটা ব্যাপার রয়েছে, এবং সুফিয়া কামাল বারবার নারীদেরকে বলেছেন যে সাহসী হতে হবে, নারীদেরকে সাহস করে বলতে হবে যে আমি মানুষ, আমাকে মানুষের অধিকারগুলি দিতে হবে, আমাকে সেটা পেতে হবে, এবং সেটার জন্য যেমন নারীকে নিজেকেও কাজ করতে হবে তেমন সমাজের অন্যান্য পুরুষ যারা আছেন তাদের কাজ করতে হবে, সমাজের যেই শ্রেণী যেই পেশার যে কোনো ধরনের মানুষজন আছেন তাদের প্রত্যেকের এখানটায় এই বিশ্বাসটা নিয়ে এগোতে হবে যে নারীরা মানুষের যে অধিকার প্রাপ্য, অর্থাৎ নারীর অধিকার মানবাধিকার, এই বিষয়টাকে যদি মনে রেখে কাজ করতে থাকেন তখনই সেটা সহজ হবে। তার আগে আমরা এই নানা বাধা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে হয়তো কিছুটা
ধন্যবাদ অ্যাডভোকেট সুলতানা কামাল। আমাদের কাছে অনেকগুলো ইমেল এবং ফেসবুক ফ্যান পেজে বেশ কিছু মন্তব্য প্রশ্ন এসেছে। নূর মোহাম্মদ দোহা কাতার থেকে মন্তব্য পাঠিয়েছেন, আমি মন্তব্যটি পড়ছি। নারীর ক্ষমতায়ন ও অগ্রগতির সাথে সাথে ইসলামের নির্দেশিত শালীনতা ও নীতি নৈতিকতামূলক শিক্ষা ব্যবস্থা গ্রহণ এবং প্রতিবেশী ভারতীয় অপসংস্কৃতি বর্জনের মাধ্যমেই নারীর পূর্ণ অধিকার রক্ষা হতে পারে। যদি তাই না হয় তাহলে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় প্রধান এবং সংসদের মাননীয় স্পিকারও নারী, তারপরেও কেন নারী বাসে ধর্ষিত ও রাস্তাঘাটে ইভটিজিংয়ের শিকার হন? সম্মানিত প্যানেল কাছে এটাই তার প্রশ্ন ছিল। তো এই প্রশ্নটি নিয়ে আমি যাচ্ছি প্রফেসর কলিমুল্লার কাছে।
প্রশ্নকর্তা বা যে মন্তব্য তিনি করেছেন সেটি খুব যেটাকে বলে রক্ষণশীল একটা চিন্তা বা মনোবৃত্ত থেকে করেছেন, এবং বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট তার সঙ্গে এটা ঠিক মিল খায় না। আমরা সেই পর্যায় থেকে অনেক দূর অগ্রসর হয়েছি। যেমন ধরুন 2001 এর নির্বাচনের প্রাক্কালে আমরা আবিষ্কার করলাম যে বাংলাদেশের 10টি অঞ্চল আছে যেখানে যুগের পর যুগ ধরে নারীরা ভোট দেন না, ভোটাধিকার প্রয়োগ করেন না, এবং সেটা আমরা নির্বাচন কমিশনের সঙ্গে মিলে অ্যাড্রেস করেছিলাম। যেমন ধরুন বরিশালের পাঙ্গাশিয়া অঞ্চল, সেখানে কোনো এক নারী ভোটার জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েছিলেন বলে যে সামাজিকভাবে হেয় প্রতিপন্নতার সম্মুখীন হয়েছিলেন তার জের হিসেবে সমগ্র নারী সমাজ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করা বন্ধ করে দিয়েছিলেন। এই যে ব্যাপারগুলো সেগুলো ঠিকমতো অ্যাড্রেসড হওয়ায় এই ব্যাপারগুলো একটা মীমাংসা হয়েছে, এবং সেই জন্যে আমাদের মনে হয় এক পার থাকা উচিত। সমাজ যে জায়গায় আছে তার সঙ্গে মিল রেখে নিজের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন করার সময় এসছে সবার।
ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার ফিরে আসছি।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
একটি ফোন এসেছে নিউ ইয়র্কের থেকে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি।
হ্যালো, শুনতে পাচ্ছেন?
জি শুনতে পাচ্ছি, বলুন।
আমি আকবর হায়দার কিরণ, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আর আমার একটা ছোট্ট মানে কনসার্ন, সেটা হচ্ছে বাংলাদেশে গার্মেন্টস শিল্পে মহিলাদের যে বিশাল অবদান তা সর্বজন বিদিত, কিন্তু যারা সবটুকু দিয়ে দেশের জন্য এত বড় কাজ করছেন তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, কোনো গ্যারান্টি নেই। গার্মেন্টস মালিকরা বেশিরভাগ ক্ষেত্রেই অনেক মানে তাদের সাথে প্রভুসুলভ আচরণ করে এবং যখন ইচ্ছে চাকরিচ্যুত করে। এই ক্ষেত্রে সঠিক নীতিমালার জন্য আমাদের আর কতকাল অপেক্ষা করতে হবে? এটাই আমার প্রশ্ন সম্মানিত প্যানেলের কাছে। ধন্যবাদ।
ধন্যবাদ আকবর হায়দার কিরণ। আয়েশা খানম, আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে আমি যাচ্ছি।
আচ্ছা, ধন্যবাদ প্রশ্নকর্তাকে। আমার মনে হয় যে আমি আগের একটা বিষয়ে বলি, যে নারীর ক্ষমতায়নের বিষয়টা, আমার মনে হয় যে প্রথমে এটাকে অগ্রসর করা এবং আমি বলবো এটাকে স্থায়ী করা, সেটার জন্য প্রথমে নারীকে আসতে হবে এবং প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধাগুলি বাড়াতে হবে। সেখানে সরকার এবং নাগরিক সমাজ উভয়েরই একটা কর্তব্য আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে উনি যে গার্মেন্টস শ্রমিকদের কথা বললেন, এটা আমাদের সকলেরই একটা উদ্বেগের জায়গা আছে এবং এই হ্যালো
জি একটু একো হচ্ছে, আপনি আপনি বলুন, আমরা দেখছি লাইনটা ঠিক করা যাচ্ছে।
একটা উদ্বেগের জায়গা আছে, এই উদ্বেগের জায়গা আনোয়ারা বন্ধ করতে বলো, এই উদ্বেগের যে জায়গাটা একদম পরে কথা বলতে বলো, উদ্বেগের একটি জায়গা আছে, সেই উদ্বেগের জায়গাটি হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা যে শ্রম নীতি, সেখানে আমরা পোশাক শিল্পের মানে গোটা পোশাক শিল্পে নারীদের মানে মজুরি, তাদের আবাসন, তাদের যাতায়াত, তাদের মেডিকেল সুযোগ সুবিধা, এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে এটা অত্যন্ত একটা বার্নিং ইস্যু এবং এটি নিয়ে আলোচনা হচ্ছে। মালিক সরকার পূর্বের যে কোনো সময়ের তুলনায় নারী আন্দোলনের পক্ষ থেকেও আমরা এই বিষয়গুলো নিয়ে জোরালোভাবে আমরা স্মারকলিপি পেশ করছি, আমরা কথা বলছি, অর্থাৎ এটা নিয়ে যথেষ্ট কাজ হচ্ছে এবং বৈশ্বিকভাবে মানে বাংলাদেশ তার মানে বাজারের সুবিধার জন্যই একটা চাপের মাঝে আছেন। সুতরাং আমার মনে হয় যে খুব শীঘ্র না হলেও এটা আলটিমেটলি হয়তো আমরা এখানে একটা আশাব্যঞ্জক পরিবর্তনের দিকে আমরা যেতে পারবো। তবে আমার মনে হয় যে এরপরেও আমরা আমাদের যে শ্রমিক নারীদের তাদের সকল ধরনের সুযোগ সুবিধার জন্য আমরা কিন্তু নারী মানবাধিকারের আন্দোলনের পক্ষ থেকে একটা চেষ্টা চালাচ্ছি।
এছাড়াও পশ্চিমা বিশ্বের থেকেও একটা চাপ রয়েছে,
সিনেট, আমরা জানি যে ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকার সিনেট, বিভিন্ন জায়গায় এই বিষয়টা নিয়ে সরকারকে মানে একটা এক ধরনের চাপের মাঝেই সরকার আছেন আমি বলবো, এবং সরকার তার নিজস্ব অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণে এখানে পূর্বের যে কোনো সময়ের তুলনায় তারা মনোযোগ দিচ্ছেন এবং এটা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। সুতরাং সেই কারণেই যেহেতু সরকারের একটি রাষ্ট্রীয় দায়বদ্ধতা এবং চাপের মাঝে, সেই দিক থেকে আমার মনে হয় যে আমরা এখানে
ধন্যবাদ ধন্যবাদ আয়েশা খানম, এ ধরনের প্রশ্ন আমার মনে হয় আরও আসবে। তো আমাদের আরও বেশ কয়েকটি প্রশ্ন দেখা যাচ্ছে যে কলার ফোন করছেন। তো অধ্যাপক কলিমুল্লাহ, আপনি ছোট্ট করে এ বিষয়ে যদি একটু বলেন।
আমি প্রসঙ্গে যেটি বলতে চাই যে হয়তো এমব্রায়োনিক স্টেজে আমাদের অ্যাপারেল সেক্টরে এই চাল খুশি মতো হায়ার এন্ড ফায়ার করবার একটা প্রচলন হয়তো ছিল, সেই স্টেজটা থেকে কিন্তু আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। আমাদের সেক্টর এখন অনেক বেশি ভাইব্রেন্ট এবং আমাদের যারা এই সেক্টরে কাজ করছেন নারী সমাজের বাসিন্দা যারা, তারা তাদেরকে গোল্ডেন গার্ল অফ বাংলাদেশ হিসেবেই অভিহিত করা হয়ে থাকে, অন্তত উদ্যোক্তারা সেই ভাষায় চিহ্নিত করে থাকেন। আর প্রত্যেকের এক ধরনের স্কিলের এজ তৈরি হয়ে গেছে, সেই কারণে এখন আর সেই সুযোগ বা অবকাশটি নেই ইচ্ছা মতো যে কাউকে হায়ার এন্ড ফায়ার করে।
ধন্যবাদ। আরেকটি কল এসেছে কানাডার টরন্টো থেকে।
হ্যালো,
জি বলুন।
আমি শিরিন টরন্টো থেকে বলছি। প্যানেলের কাছে আমার একটা ছোট প্রশ্ন, তবে প্রশ্নটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। নারীর স্বাধীনতা কার্যক্ষেত্রে সমাজে অনেকভাবেই আমরা দেখছি, সব জায়গায় দেখছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ঘরে, শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, সব জায়গায় নারীরা মানসিক, অর্থনৈতিক, ইভেন শারীরিকভাবেও নানাভাবে নির্যাতিত হচ্ছে, এটার প্রতিকার কি এবং এই এই ক্ষেত্রটাকে উন্নতি করতে হলে আমাদের কি করা উচিত?
খুবই ভালো প্রশ্ন। ক্ষমতায়নের যে বহুমুখী দিক রয়েছে তার আরেকটি, নিজ গৃহে গৃহে নারীদের সম্মান এবং তার অধিকার, এই প্রশ্নটি অ্যাডভোকেট সুলতানা কামাল আপনি বলবেন?
বলতে পারি, যেটা হলো যে শিরিনের প্রশ্ন উত্তরে এইটুকুনি আমার জানানোর আছে যে দেখুন, আমরা 2010 পর্যন্ত বাংলাদেশে গৃহ অভ্যন্তরে নারী যে অত্যাচারিত হয়, নিগৃহীত হয়, সেটাকে কিন্তু অপরাধ বলেই স্বীকৃতি দিতে পারি নাই। 2010 সালে মাত্র আমাদের গৃহ অভ্যন্তরে নারীরা যে অত্যাচারের শিকার হয় সেটার বিরুদ্ধে আইন তৈরি করা হলো, সেটার বিধিমালা পেতে পেতে আরো 2 বছর গেছে। 2012 সালে এসে আমরা সেটার বিধিমালা পেয়েছি, যার মাধ্যমে আদালতের
এখানে হস্তক্ষেপ করতে পারবে এবং যদি কেউ গৃহভ্যন্তরের পারিবারিক সদস্যদের দ্বারা অত্যাচারিত হন তখন তারা সেখানে বিচার চাইতে পারবে। সেটা বিচার চাওয়ারই কোনো সুযোগ ছিল না, কিন্তু সেইটুকুন পথ তো আমরা এখন পাড়ি দিয়ে এই জায়গায় এসেছি। কিন্তু আমি মনে হয় আমার আগের যে কথাগুলি বলেছি সেটার মধ্যে এটা উত্তর কিছুটা রয়েও গেছে যে এটার জন্য প্রথমেই আমাদের যেটা চিন্তা করতে হবে যে পরিবারের মধ্যে নারী পুরুষের সমান অধিকারের বিষয়টা। এখনো আমাদের কথা কিরকম বলি আমরা, কেউ কেউ যারা নারীর প্রতি যথেষ্ট সংবেদনশীল, যারা নিজেদের কন্যা সন্তানকে অনেক বড় একটা জায়গা দিতে চান, তারা কিন্তু বলবেন যে আমার মেয়ে মেয়ে না, আমার মেয়ে একেবারে ছেলের মতো। এখনো কিন্তু ছেলের মতো হলে আমি সম্মান পেতে পারি, ছেলের মতো না হলে না। সেই যে বিষয়গুলি রয়েছে এটা একটা মনস্তাত্ত্বিক দেশ। তারপরে যেটা রয়েছে সামাজিকভাবে নারীর সমান অধিকারের স্বীকৃতি, সমান মর্যাদার স্বীকৃতি, সেটা একটা বড় ব্যাপার, এবং আইনি সুরক্ষা। এই বিষয়গুলি যতদিন পর্যন্ত আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ দেখতে না পাবো, যতদিন পর্যন্ত এগুলি আইন আদালত সামাজিক প্রক্রিয়া মানুষের মন মানসিকতার মধ্যে একটা নীতি এবং অবশ্য কর্তব্য হিসাবে না দাঁড়াবে, ততদিন পর্যন্ত শিরিন যে প্রশ্নগুলি করেছেন সেই প্রশ্নগুলি উঠতেই থাকবে। এটা অপসারণ করাটা আমাদের শিক্ষার মধ্যে দিয়ে হতে হবে, আমাদের সংস্কৃতির মধ্যে দিয়ে হতে হবে, আমাদের সাম্প্রদায়িক যে মনোভাব রয়েছে সেটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে কোপমন্ডকতা থেকে বের হয়ে আসতে হবে, এবং যে কোনো ধরনের সংকীর্ণতা অনুদার যে চিন্তাভাবনা রয়েছে, প্রেরকীয় যে চিন্তাভাবনাগুলি রয়েছে, যেই প্রশ্ন কোনো একজন প্রশ্নকর্তার কাছ থেকে এসেছিল অত্যন্ত পক্ষপাতিত্বপূর্ণ প্রশ্ন, এগুলি যতদিন পর্যন্ত আমরা দূর করতে না পারবো আমাদের মন থেকে মানসিকতা থেকে, ততদিন পর্যন্ত শিরিন আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতেই হবে। তবে একটা উপায় হচ্ছে যে আমাদের বলতে হবে আমরা অত্যাচার মানব না, অত্যাচারের বিরুদ্ধে আমরা বিচার চাইব, এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন শেষ করতে, কারণ আমরা চাই যে পরিবারে পারিবারিক নির্যাতন শেষ হোক, আমরা এই নির্যাতন নিতে মোটেই রাজি নই। সেটা দিয়ে যদি আমরা শুরু করতে পারি আমার মনে হয় যে আমাদের এগোবার পথটা পরিষ্কার হয়ে যেতে থাকবে।
অধ্যাপক কলিমুল্লাহ,
পরিবারের অভ্যন্তরীণ বিষয় এটা দীর্ঘদিন ধরে একটা স্যাক্রোসেন্ট বিষয় বা ট্যাবুর মতো স্ট্যাটাস নিয়ে বিদ্যমান ছিল, সেই অচেতনতা ভাঙতে শুরু করেছে এবং আমাদের নারী সমাজ এবং বৃহত্তর সমাজের সবাই কিন্তু এ বিষয়ে অনেকাংশে সহমত পোষণ করেন বলেই আজকে আইনগত একটা কাঠামো আমরা উপহার পেয়েছি। এবং এটাতেই সন্তুষ্ট থাকলে চলবে না, লং ওয়ে টু গো, এবং আমাদের যে অর্জন সেটাকে ধরে রাখতে হবে এবং উত্তরোত্তর নতুন নতুন পালক সংযোজন করতে হবে এই গোষ্ঠীতে।
আরো কল আসছে, তার আগে আমাদের ফেসবুক ফ্যান পেজে বেশ কয়েকটি মন্তব্য এসেছে, কয়েকটি মন্তব্য আপনাদের জন্য আমি পড়ছি। মাসুম বিল্লা মন্তব্য করেছেন, বাংলাদেশে নারীর ক্ষমতার প্রসার সমান করেছে তা সকলের জানা, নারীরা সকল কার্যখাতে ভালো ভূমিকা রাখছে, আর কি সুযোগ করা যায় নারীর জন্য, নারীর প্রতি সবার ভালোবাসা চাই, এই প্রত্যাশা আমার সবার কাছে। বাহ, চমৎকার। নীতিশ রায় লিখেছেন, বাংলাদেশে নারীর ক্ষমতা দেওয়ার প্রয়োজন নেই কারণ শেখ হাসিনার সরকার হিন্দুদের সুরক্ষা প্রদান করতে ব্যর্থ। এই প্রশ্নটি আপনারা তো, এই প্রশ্নটি নিয়ে আমি অ্যাডভোকেট সুলতানা কামালের কাছেই যাচ্ছি প্রথমে।
এখন আমাদের যে কতগুলি সংবেদনশীলতার মধ্যে দিয়ে চলতে হয় সেটার একটা তো অবশ্যই আজকে যে বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষিত, সেখানটায় যে সাম্প্রদায়িক হাঙ্গামা চলছে, যে সাম্প্রদায়িক আক্রমণগুলি চলছে মানুষের উপরে, সেখান থেকে এই ধরনের একটা প্রতিক্রিয়া আমরা হয়তো একেবারে উড়িয়ে দিতে পারি না, কারণ মানুষ তখন ভাবছে যে যদি এখানেই কোনো সামাল দিতে না পারে তাহলে আর অন্য জায়গায় ক্ষমতায়ন দিয়ে কি লাভ আছে। বিশেষ করে তার নিজের নীতিশ যে কথাটা লিখেছেন যে তার নিজের সম্প্রদায়ের নারীরা আজকে দ্বিমাত্রিক একটা নির্যাতনের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছে বাংলাদেশে, এটা তো একটা বাস্তবতা। অতএব তার ভিতর থেকে একটা কষ্টের মধ্যে দিয়ে প্রশ্নটা হয়তো তিনি করেছেন, তবে এর সমাধান কখনোই ক্ষমতা না করে পাওয়া যাবে না, বরং যদি এর সমাধান পেতে হয় তখন জাতি ধর্ম সমস্ত কিছু নির্বিশেষে, যে কোনো পরিচয় নির্বিশেষে নারীর ক্ষমতায়ন করতে হবে, যাতে করে নীতিশ যে ধর্মের হয়ে কথাটা বলছেন কিংবা যে ধর্মের জায়গা থেকে কথাটা বলছেন সেই ধর্মের মানুষেরা এরকম দ্বিমাত্রিক ত্রিমাত্রিক যে অত্যাচার নির্যাতন সেটা শিকার হতে বাধ্য না হন। এবং আবারও বলছি যে এর থেকে বেরিয়ে আসার উপায়টা কিন্তু নীতিশ যেটা বলেছেন সেটা না, বরং ক্ষমতায়নের মাধ্যমেই এই অত্যাচার শেষ করতে হবে,
বন্ধ করতে হবে। আরেকটি কল এসেছে, কলটি নিয়ে নেওয়া যাক। ম্যারিল্যান্ড থেকে ফোন করেছেন সম্ভবত।
আমার নাম কল্পনা আহমেদ, আমি যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের একজন অধিবাসী। বিশেষজ্ঞদের কাছে আমার প্রশ্ন বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও অগ্রগতি সম্পর্কিত। আমরা জানি যে বাংলাদেশে নারী পুরুষের মাঝে অনেক বৈষম্য থাকা সত্ত্বেও বর্তমানে মেয়েদের সাক্ষরতার হার শতকরা 52 ভাগে উন্নীত হয়েছে। এছাড়া শিশু এবং মাতৃ মৃত্যুর হারও কমে এসেছে। উপরন্তু শতকরা 58 ভাগ মহিলা চাকুরিজীবী। গ্রামীণ মহিলারা গ্রামীণ ব্যাংক ও অন্যান্য এনজিওর আওতায় ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠতে পারছে। এছাড়া শহরে পোশাক শিল্পে মূলত মহিলারাই কাজ করেন। এত সব অগ্রগতির পরেও আমাদের পোশাক শিল্পের কারখানাগুলোর এত দুরবস্থা কেন? কেন প্রতি বছর আগুন লেগে বা বিল্ডিং ধসে পড়ে কর্মরত মহিলারা প্রাণ হারান? এ ব্যাপারে আমাদের সরকার কি কি পদক্ষেপ নিয়েছে?
এই প্রশ্নটি নিয়ে যাচ্ছি আমি অধ্যাপক কলিমুল্লার কাছে।
যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তো অবশ্যই অনভিপ্রেত এবং ন্যাক্কারজনক, এতে কোনো সন্দেহ নেই। নিছক এক ধরনের ঔদাসীন্য এবং খামখেয়ালিপনার জন্যই এবং ল্যাক অফ কম্প্রিহেনশনের জন্য আজকে এই অবস্থাটি দেখা যাচ্ছে সর্বত্র। এই যে রানা প্লাজার যে ঘটনাটি সর্বশেষ রীতিমত বিগ ব্যাং এর মতো আমাদের সামনে হাজির হলো, সেটি আমাদের দৃষ্টি অনেকাংশে প্রসারিত করতে সক্ষম হয়েছে, উন্মোচিত করতে সক্ষম হয়েছে। আসলে জেনারেলি ভাবে বললে যে অ্যাক্সিডেন্ট প্রিপেয়ার্ডনেস, সেই কম্প্রিহেনশনটাই একেবারে অনুপস্থিত, সেই চিন্তা ভাবনাটাই একেবারে মাথার মধ্যে কারো ছিল বলে মনে হয় না। খুব রুটিন রিচুয়াল হিসেবে কিছু কিছু সতর্কতার ব্যবস্থা ওই বক্সে টিক দেওয়ার মতো কাজ হিসেবে হয়তো সংরক্ষণ করা হয়, জারি রাখা হয়, কিন্তু সেটা কার্যকর আছে কিনা বা সত্যিকার বিপদ ঘটলে তখন সেটা কতটা কার্যকর সেটা কখনোই আসলে হাতে কলমে পরখ করে দেখার সুযোগ খুব একটা নেই। এবং এই অবস্থাটি দীর্ঘদিন ধরে প্রিভেইল করছিল, তবে সম্প্রতি এই বড় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটবার পরে অনেক বেশি এক ধরনের আলোড়ন তৈরি হয়েছে এবং তার প্রতিক্রিয়ায় টু সাম এক্সটেন্ট অনেকের ঘুম ভেঙেছে বলে আমার মনে হয়।
ধন্যবাদ। আয়শা খানম,
আমার মনে হয় যে আমি এই প্রশ্নের উত্তর দিয়েছি একবার।
হ্যাঁ, ঘুরে ফিরে এসেছে বিশেষ করে পোশাক শিল্পের ক্ষেত্রে।
হ্যাঁ হ্যাঁ, পোশাক শিল্পের ক্ষেত্রে প্রশ্নটার উত্তর দিলাম। আমার মনে হয় যে এখানে শুধুমাত্র যে মানে খামখেয়ালি তা না, এখানে সুস্থ ট্রেড ইউনিয়নটার আরো বিকাশ হওয়া দরকার। আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর প্রতি আমরা বিন্দুমাত্রই যে যে ধরনের মানবাধিকার লঙ্ঘন কিংবা শ্রমিক স্বার্থ বিরোধী বা শ্রমিক স্বার্থকে যথাযথ দৃষ্টি দেওয়া হচ্ছে না, এগুলোর প্রতি আমরা পুরো মাত্রায় সংবেদনশীল থেকে আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের কিন্তু এটা ফার্স্ট স্টেজ অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এবং যত ধরনের হেজার্ড আছে সবগুলো হেজার্ডই এখানে আছে। আমাদের মালিকদের সেই নিজস্ব নীতিমালা অনুসরণ করা এবং শ্রমিকদের সুস্থ, আমি ট্রেড ইউনিয়নের কথা বলবো, এবং এখানে আর এর কোনো বিকল্প নেই যে ট্রেড ইউনিয়ন অধিকারটা দিতে হবে এবং সুস্থ ট্রেড ইউনিয়নের মাধ্যমে কিন্তু তারা এটা করতে পারবে। এবং এগুলো নিয়ে আমরা এখনো বিভিন্ন ধরনের মানে শ্রমিক চালাচ্ছি, বিভিন্ন ভাবে আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি। যে প্রশ্নটা তিনি করলেন যে গ্রামীণ এবং মাইক্রো ক্রেডিট, তার চাইতেও বড় যে শিল্প কল কারখানার ভিতরে নারীরা চলে আসছেন, ব্যাংক বিমায় নারীরা চলে আসছেন, সেইখানে তাদের সেই স্বার্থগুলাকে দেখা। সুতরাং আমার মনে হয় পুরো জিনিসটাকে একটা হলিস্টিক অ্যাপ্রোচে দেখতে হবে এবং সেইখানে আমাদের অনেক মানে করণীয় রয়েছে, আমাদের অনেক করণীয় আছে, এটা অবশ্যই স্বীকার করি। যে প্রশ্নটার উত্তর এটাই যে মালিক সমাজ সচেতন নয়, সরকারকে আরো সচেতন হতে হবে, ট্রেড ইউনিয়ন আন্দোলনকে আরো সচেতন হতে হবে এবং আরো মানে সুস্থ ট্রেড ইউনিয়ন গড়ে উঠবে।
ধন্যবাদ এই প্রশ্নের, অনেক ধন্যবাদ এই প্রশ্নের উপসংহার টানার জন্য। অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে যাচ্ছি ছোট্ট করে। আমরা আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি।
এখানে একটি কথা আমি বলতে পারি, শুধু পোশাক কারখানার শ্রমিকদের জন্য না, সাধারণভাবে নারী অধিকারের সামগ্রিক বিষয়টায়
যেটা দেখতে হবে সেটা হলো যে আমাদের যে সাংবিধানিক যে অঙ্গীকারগুলি রয়েছে, সাংবিধানিক যে গ্যারান্টি রয়েছে যে প্রতিটি মানুষ তার নাগরিক হিসেবে আইনের চোখে সমান থাকবে, তার অধিকারগুলি সে সমানভাবে ভোগ করতে পারবে এবং তার যে কোনো ধরনের অধিকারের লঙ্ঘন যখন ঘটবে সেটার বিরুদ্ধে তার যে বিচার পাওনা আছে, তার যে প্রাপ্য পাওনা আছে।
অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, এবং শ্রোতাদের অনেক ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।